আজ গল্প শুরু করার আগে মিডনাইট হরর স্টেশনের শ্রোতাদের কাছে একটা প্রশ্ন। পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর, সব থেকে রহস্যময়, সব থেকে দুর্গম জায়গা কোথায়? এর উত্তর গুগল কিংবা উইকিপিডিয়ায় পাবেন না। আমিও দীর্ঘদিন এ প্রশ্নের উত্তর পাইনি। কিছুদিন আগে হঠাৎ করে একটা অদ্ভুত ব্যাপার শুনলাম। জাপানে নাকি একটা জঙ্গল আছে, ইংরেজিতে নাম সি অফ ট্রিজ, জাপানিসে আওকি গাহারা। এখানে নাকি প্রতি বছর কমপক্ষে প্রায় 100 মানুষ গাছের ডাল থেকে ঝুলে আত্মহত্যা করে। দিন দিন এই সংখ্যাটা এমন বাড়ছে যে জঙ্গল জুড়ে পুলিশ প্রহরা বসেছে, লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, তাও কোনো ফল হয়নি। গত বছরে 257 জন মানুষ এখানে আত্মহত্যার চেষ্টা করেছেন। ভয়ঙ্কর, রহস্যময়, দুর্গম অবশ্যই, কিন্তু আমার প্রশ্নের উত্তর আওকি গাহারা নয়। চলুন গল্প শুরু করা যাক। যদি গল্পটা মন দিয়ে শোনেন শেষে উত্তর নিশ্চয়ই পাবেন, অন্তত মিডনাইট হরর স্টেশনের শ্রোতাদের সে জায়গার নাম বলে দিতে হবে না। আজ আমরা যাব ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে সুদূর জাপানের এক প্রান্তিক জঙ্গলে, সি অফ ট্রিজ, দ্য সুইসাইড ফরেস্ট, চুকাই, আওকি গাহারা।
একটা আকাশিয়া গাছের নিচে শরীর এলিয়ে আমি বসে পড়লাম। চারপাশে সবুজ গাছপালার জঙ্গল ছাড়া আর কিছুই দেখা যায় না। এই ঘন সবুজ রঙের অন্ধকার ছাড়া এ জীবনে আর কিছু হয়তো দেখতে পাব না। উপরে তাকিয়ে আকাশের একটা ছোট অংশ দেখতে পেলাম না। একটু পরে জঙ্গল জুড়ে অন্ধকার নামবে। আমি হাত ঘড়িতে সময় দেখলাম, 5:30 বাজে। সামনে সার বাঁধা দৈত্যের মতো দাঁড়িয়ে আছে একটা জেমনসিবি গাছ। তার সারা গা জুড়ে সাপের মতো লতানো গাছের ঝাঁক উঠেছে, প্রথমে কাণ্ডে, তারপর ডালপালার প্রায় সবটাই ঢাকা পড়েছে লতানি গাছের চাদরে। আমার ঠিক সামনেই গাছটার একটা নিচু ডাল থেকে ঝুলছে আমার দুই সঙ্গীর মৃতদেহ। না, দড়ি নয়, এ জঙ্গলে আমরা দড়ি নিয়ে ঢুকিনি। গাছেরই শক্ত দুটো গুল্মলতা কেটে আত্মহত্যা করেছে তারা। আমার চোখের সামনে তাদের নিষ্প্রাণ শরীর দুটো হাওয়ার স্রোতে একবার ডান দিকে ফিরছে, একবার বাঁদিকে। শরীরের একটু জোর পেতে আমি পকেট থেকে একটা ছুরি বের করলাম। এ জঙ্গলে ঢোকার আগে এইটাই ছিল আমাদের নেওয়া একমাত্র অস্ত্র। কোনো পশুজন্তু সামনে আসলে আত্মরক্ষার একমাত্র হাতিয়ার। কিন্তু আওকি গাহারার জঙ্গলে পশু পাখি প্রায় নেই। এখানে মৃত্যু আসে সন্ধে নামার আগে খানিকটা সময় আছে। গল্পটা প্রথম থেকে বলা যাক। জাপানের রাজধানী টোকিও শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে বিখ্যাত আগ্নেয়গিরি মাউন্ট ফুজিয়ামা। পাহাড়টা উচ্চতায় বেশ খানিকটা বড় হওয়ার জন্য চূড়ার কাছটা সারা বছরই বরফে ঢেকে থাকে। আস্তে আস্তে নিচের দিকে নেমে এলে বরফ শেষ হয়ে হালকা গাছপালার আভাস চোখে পড়ে। সেই গাছের মিছিল ঘন হতে হতে একদম নিচে নেমে এসে তৈরি করে চিরহরিৎ বৃক্ষের এক দুর্ভেদ্য রহস্যময় জঙ্গল, আওকি গাহারা। মাউন্ট ফুজিয়ামার কোল ঘেঁষে 35 কিলোমিটার জায়গা জুড়ে মৃত্যুময় বিভীষিকা। এ জঙ্গলে গাছপালা এত ঘন আর দুর্ভেদ্য যে ভিতরে গিয়ে দাঁড়ালে বাইরের হাওয়া পর্যন্ত গায়ে এসে লাগে না। এখানে পাখির ডাক শুনতে পাওয়া সুন্দরবনে বাঘের ডাক শুনতে পাওয়ার মতোই ভাগ্যের ব্যাপার। আমরা জঙ্গলে ঢোকার আগে আমাদের ট্রাভেল গাইড কাকুশি বলেছিল, এ জঙ্গলের কয়েকটা জায়গাতে দুপুরবেলাতেও ঘন রাতের মতো নিকষ অন্ধকার জমে থাকে। ব্যাপারটা প্রথমে আমাদের বিশ্বাস হয়নি, পরে জঙ্গলে পথ চলতে চলতে বুঝেছি এ আদিম অরণ্যের কিছু জায়গায় এখনো সূর্যের প্রথম আলো স্পর্শ করেনি। কাকুশি গাড়ি করে আমাদের সাথেই এসেছিল, কিন্তু সে জঙ্গলের ভিতরে ঢুকতে চাইল না। স্থানীয় লোকেরা সাধারণত এদিকটা এড়িয়ে চলে, বাচ্চাদেরও আসতে দেওয়া হয় না। তবে জঙ্গলের বাইরের দিকটার টুরিস্ট স্পট বলে নাম ডাক আছে। আমরা অবশ্য সেটা ছাড়িয়ে বেশ কিছুটা ভিতরে যাব। অগত্যা কাকুশিকে রওনা হতে বলে আমরা জঙ্গলের দিকে এগোলাম। এখানে হারিয়ে যাওয়ার ভয় তেমন নেই, মাত্র 35 কিলোমিটারের জঙ্গল, সোজা হাঁটতে থাকলে কোথাও না কোথাও পৌঁছাব। পিঠের ব্যাগগুলোকে কাঁধে নিয়ে আমরা জঙ্গলের ভিতরে ঢুকে এলাম। সামনেই একটা পায়ে চলার পথ, তার দুপাশে সবুজ লতাকুলমের ছাঁক ক্রমশ গভীর হয়েছে। নিচে তাকালে নানা রকম জিনিস চোখে পড়ে, খয়েরি হয়ে যাওয়া পাতা, গাছের শুকনো ডাল, টুরিস্টদের ফেলে যাওয়া খাবারের প্যাকেট, চেরা জামা কাপড় ইত্যাদি। লাভা জমে তৈরি হয়েছে বলে এখানকার মাটি লাল, তার বেশিরভাগটাই ঢেকে আছে খসখসে পাতার চাদরে।
এই তাহলে সুইসাইড ফরেস্ট,
নিশি আমার পাশে হাঁটতে হাঁটতে বলল। এখনো শুরু হয়নি, এটা যাকে বলে প্রিলিউড। আমাদের থেকে বেশ কিছুটা পিছনে হাঁটছিল রিনা। নিশি তার দিকে ফিরে বলল,
বুঝলি রি, একটা দড়ি টড়ি গোছের আনলে হতো, ঝুলে পড়ার আদর্শ জায়গা।
পায়ের নিচে আসা একটা বিয়ারের ক্যানকে লাথি মেরে রিনা বলল,
ধুর, এত সুন্দর জঙ্গলে লোকে সুইসাইড করতে আসে কেন কে জানে?
একটা কারণ লোকে বলে বটে, আমি বললাম।
কি কারণ?
নিশি এগিয়ে এসে প্রশ্ন করল। ধীরে বন্ধু, আগে ভিতরে গিয়ে পথ হারিয়ে না যেয়াল হই, তবে তো জমবে ভূতের গল্প। খানিকটা চলার পর দুপাশের গাছপালা আরো গভীর হয়ে এলো, এখন আর বাইরের পৃথিবীটাকে দেখাই যায় না। উপরে তাকালে নীল আকাশের খানিকটা দেখা যায়, একটু পরে সেটাও গাছের ডালপালায় ঢেকে যাবে। আমাদের সামনে পায়ে চলা রাস্তা শেষ হয়ে গিয়ে আসল জঙ্গল শুরু হয়েছে। সাধারণ টুরিস্টদের এর বেশি এগোতে দেওয়া হয় না। একটা গুঁড়ির উপর টিনের বোর্ডে ইংরেজিতে ভিতরে ঢুকতে নিষেধাজ্ঞা দেওয়া আছে। আমি একটু এগিয়ে বোর্ডটার ওপাশে পা রেখে বললাম, Abandon all hope you who enters here. রিনা ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে তার লেন্স বন্দি করতে লাগলো। নিশি পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বলল,
জঙ্গলটা কি চুপচাপ, লক্ষ্য করেছিস?
রিনা হঠাৎ ক্যামেরা থেকে মুখ তুলে বলল,
সামনে কিছু একটা আছে, খালি চোখে দেখতে পাবি না, জুমিং করলে বুঝতে পারবি।
আমি তার হাত থেকে ক্যামেরাটা নিয়ে জুমের ফোকাসটা ঠিক করে দেখলাম, সত্যি গাছপালার ফাঁক দিয়ে কিছু দূরে একটা কি একটা যেন চোখে পড়ছে, একটা নীলচে কাপড়, বোধহয় কোনো অভিযাত্রী দলের ক্যাম্প, তবে বেশ খানিকটা দূরে। রিনা বলল,
লোকজন চোখে পড়ল
না, তবে টুরিস্ট যে না এটা বুঝতে পারছি, টুরিস্ট স্পট ওই সাইনবোর্ডটার আগে পর্যন্ত। আমরা গাছগাছালির জাল ভেদ করে এগোতে লাগলাম। গভীর জঙ্গলের ভিতরে ঢোকার সাথে সাথে বাতাসটাও যেন ক্রমাগত ভারী হয়ে উঠছে, কিরকম একটা বুনো গন্ধ। পায়ের তলায় খসখসে পাতার চাদরও পুরু হয়েছে, টুরিস্টের ফেলে যাওয়া জিনিসপত্র আর সেরকম চোখে পড়ছে না। হঠাৎ কি একটা চোখে পড়তে নিশি দাঁড়িয়ে গেল। আমাদের পাশেই গাছের গা জুড়িয়ে একটা বেগুনি ফিতে বাঁধা, পিতের আর একটা প্রান্ত সোজা সামনের পথ ধরে এগিয়ে গেছে। আমি বললাম, ওটা মার্কিং, এই জঙ্গলে ফেরার রাস্তা বের করা প্রায় অসম্ভব, তাই ওই ব্যবস্থা, ওটা ধরে হাঁটতে থাক, শেষে কিছু না কিছু পাবি।
আমরা তো মার্ক করলাম না,
রিনা বলল। নিশি পকেট থেকে জিপিএসটা বের করে তাকে দেখিয়ে বলল,
আমরা হলাম প্রফেশনাল হাইকার, এইসব দেশি পদ্ধতি আমাদের জন্য না,
এ জঙ্গলের কোর এরিয়াতে যারা ঢোকে তাদের ফেরার উদ্দেশ্য সাধারণত থাকে না, তবু তাদের মধ্যে কারো কারো সংশয় থাকলে সে ফেরার একমাত্র রাস্তা হিসেবে ওই ফিতের পথ ধরেই ফিরতে পারে। ওই দেখ, কথাটা বলে আমি ডান পাশের গাছের ঠিক নিচের অংশটা দেখালাম। সেখানে আর একটা বড় সড়ো সাইনবোর্ড ঝোলানো আছে, তাতে জ্যাপানিজ আর ইংলিশে সতর্কবাণী দেওয়া আছে, সুইসাইড ইজ আ ক্রিমিনাল অ্যাক্ট উইচ ওয়ান কমিটস অন দ্য ফ্যামিলি, থিঙ্ক অ্যাবাউট ইয়োর প্যারেন্টস অ্যান্ড ক্লোজ ওয়ানস, থিঙ্ক অ্যাগেন, কন্ট্যাক্ট দ্য পুলিশ, উই ক্যান হেল্প ইউ। নিচে একটা ফোন নাম্বার।
এতে লাভ হয়েছে কিছু?
সম্ভবত না। আগের বছর সরকারি হিসেবে এখানে 257 জন সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। ভেবে দেখ, প্রতি তিন দিনে দুজন লোক এখানে আসে গাছ থেকে ঝুলতে। আমরা সামনে এসে পড়েছিলাম। ভালো করে দেখে বুঝতে পারলাম দূর থেকে যে নীল কাপড়টা চোখে পড়ছিল সেটা আসলে টেন্টের একটা অংশ। ফিতেটাও টেন্টের কাছে এসেই শেষ হয়েছে। টেন্টের সামনে পোড়া আগুনের চিহ্ন দেখলাম। লোকজন কাউকে দেখতে পেলাম না, কিন্তু কিছুক্ষণ আগেও যে এখানে লোক ছিল তা স্পষ্ট বোঝা যায়। নিশি বলল,
লোকটা কি সুইসাইড করতে গেছে নাকি?
অথবা করে ফেলেছে, আমি বললাম। রীনা ভয়ে ভয়ে এদিক ওদিক তাকালো। বললাম,
চারপাশে খুঁজে দেখ তোরা,
ঝুলন্ত বডি ফডি যদি পাস
আমি এখানটাতেই বসি।
অদ্ভুত জঙ্গল বটে, এসে থেকে একটা জীবজন্তুর ডাক শুনতে পেলাম না। খুঁজতে যাচ্ছি কিনা ঝুলন্ত ডেড বডি, ওসবে আমি নেই। নিশি তুই যা, আর হ্যাঁ ক্যামেরাটাকে রেখে যা বাবা।
নিশি ব্যাগ আর ক্যামেরা রেখে চলে গেল। আমি তাঁবুর ভিতরে উঁকি মেরে ভিতরটা দেখার চেষ্টা করলাম। না, এর ভিতর একটু আগেও মানুষ ছিল। খাবার দাবারের উচ্ছিষ্ট অংশ পড়ে আছে, কোণের দিকে কয়েকটা ছেঁড়া পাতাও চোখে পড়ল। সেগুলো আমি হাত বাড়িয়ে তুলে নিলাম। তাঁবুর ভিতরে আলো সেরকম নেই। মাথা নিচু করে কাগজগুলো পড়ার চেষ্টা করলাম। বোধহয় ফাঁকা, ভিতরে আর কিছু নেই দেখে আমি বাইরে বেরিয়ে এলাম। বেরোতেই থমকে দাঁড়ালাম। তাঁবুর ঠিক বাইরেটাতেই বসেছিল রীনা, হাতে কি যেন একটা ধরে এক মনে সেটার দিকে তাকিয়েছিল। এক হাত লম্বা একটা দড়ি, ডগার দিকটায় ফাঁস লাগানো, যেন ফাঁসি হওয়ার পর আসামির গলা থেকে খুলে নেওয়া একটা ফাঁস। আমি তার কাঁধে একটা ধাক্কা দিয়ে বললাম, কোথায় পেলি এটা? সে হঠাৎ আমার দিকে চমকে তাকিয়ে বলল,
এই তো সামনেই পড়েছিল, অদ্ভুত না?
এখানে সব জিনিস পড়ে থাকাটা আশ্চর্যের নয়। আমি তার পাশে বসে পড়লাম। ব্যাগ থেকে একটা জ্যাপানিজ সুশি বের করতে করতে বললাম, জ্যাপানিজ মাইথোলজি অনুযায়ী যে ফাঁসির দড়ি একবার কোনো মানুষের গলার স্বাদ পেয়েছে সে নাকি নরখাতক বাঘের মতো ক্ষুধার্ত হয়ে ওঠে আর মানুষকেও টেনে আনে ওটা গলায় পড়ার জন্য। ওটা নিয়ে বেশি নাড়াচাড়া করিস না। রীনা ভয়ে ভয়ে সেটা এক পাশে রেখে দিল। জানি না কেন হঠাৎ আমার মনে হচ্ছে ফাঁস লাগানো দড়িটার প্রতি তার কেমন যেন একটা আগ্রহ জন্মেছে। বিশেষ করে আমি দেখার আগে সে যেভাবে সেটার দিকে তাকিয়েছিল কেমন যেন সম্মোহিত মনে হচ্ছিল। আমি একটি পুরো সুশি তার দিকে এগিয়ে দিলাম। সে খেতে খেতে বলল,
আচ্ছা যদি আগ্নেয়গিরিটা হঠাৎ জেগে ওঠে?
উঠতেই পারে, তবে 300 বছর ধরে যখন ঘুমিয়ে আছে তখন তোকে আমাকে ওয়েলকাম করতে হঠাৎ জেগে উঠবে বলে মনে হয় না। এদিকে দেখ। আমি টেন্টের ভিতরে পাওয়া কাগজগুলো তার হাতে দিলাম। প্রথমে উল্টে পাল্টে কিছুই চোখে পড়ল না, সাদা পাতা, যেন একটা নোটবুক থেকে ছিঁড়ে ফেলে দিয়েছে কেউ। একটু খেয়াল করতে হঠাৎ চোখে পড়ল একটা কাগজের উল্টো দিকে ছোট ছোট অক্ষরে কি যেন লেখা আছে। আমি সেটা চোখের সামনে নিয়ে এসে ভালো করে দেখে বুঝতে পারলাম ভাষাটা ইংলিশ নয়, জ্যাপানিজ। রীনা অল্প জ্যাপানিজ জানে। জায়গাটা তাকে দেখিয়ে বললাম, দেখ তো কি লেখা আছে। লেখাটা পড়ে তার মুখ কিরকম যেন শুকিয়ে গেল। জিজ্ঞেস করলাম, কি হলো রে?
একটাই ওয়ার্ড লেখা আছে, সৎসুজিনসা।
সে থমথমে মুখে বলল। তার মানে? আমি জিজ্ঞেস করলাম।
মানে কিলার, খুনি।
প্রায় মিনিট কুড়ি পরে নিশি ফিরে এলো। তার চোখে মুখে উদ্বিগ্ন ভাব নেই দেখে বুঝলাম বডি পাইনি। আমাদের সামনে বসে জামার ধুলো ঝাড়তে ঝাড়তে বলল,
ডেড লিভিং কোনো বডি চোখে পড়লো না, লোকটা মনে হয় বেরিয়ে গেছে।
একটা সাদা কাগজে খুনি লিখে
তাবুটা এখানে ফেলে?
আমি তার হাতে কাগজটা দিলাম। নিশি কাগজটা দেখে বলল,
খুন মানে ব্যাপারটা আর আত্মহত্যায় থেমে থাকছে না।
তোর হাতে অতটা কাটলো কি করে?
রিনার দৃষ্টি নিশির হাতের দিকে স্থির। তার হাতে কবজির খানিকটা উপরে বেশ খানিকটা লম্বা হয়ে কেটে গেছে। দু এক ফোঁটা রক্তের ধারা নেমে আসছে সেখান থেকে। নিশি এমনভাবে হাতের দিকে তাকালো যেন এতক্ষণ খেয়ালই হয়নি। এবার ভালো করে দেখে বলল,
এ বাবা দেখিনি এতক্ষণ, কোনো কাছে টাছে লেগে কেটেছে মনে হয়।
আমি ব্যাগ থেকে একটা ব্যান্ডেড বের করে তার হাতে লাগিয়ে দিলাম। কাটা জায়গাটা ভালো করে দেখে কেমন যেন খটকা লাগলো। জিজ্ঞেস করলাম, কোন গাছে কেটেছে?
কাঁটা গাছ টাছ আছে ভিতরে অনেক, কি জানি কিসে কাটলো।
আমি একটু দূরে সরে এসে বসলাম। রিনা বলল,
আচ্ছা দড়িটা যদি লোকটাই নিয়ে এসে থাকে তো সেই দড়িটা ফেলে গেল কেন?
ব্যাপারটা সন্দেহজনক। একটা লোক সুইসাইড ডেস্টিনেশনে এলো, তাবু খাটালো, খাওয়া দাওয়া করলো, এমনকি ফাঁসির দড়ি অব্দি বানালো, তারপর ছেঁড়া কাগজে খুনি লিখে উধাও হয়ে গেল।
এখন কথা হচ্ছে এই খুনিটা কে?
আর খুনটাই বা কে হয়েছে? কোনো বডি তো নেই।
যেখানটায় আমরা বসে আছি তার চারপাশে খানিকটা গাছপালা পাতলা হয়ে এসছে। সরু সরু গাছপালাগুলোর উপর পুরু শ্যাওলার পরত জমেছে, তারপর পিছনের দিকটা খাড়া হয়ে নিচের দিকে নেমে গেছে। সেদিকটা আরো অন্ধকার হয়ে আছে। মনে হয় সোজা হাঁটলে এ জঙ্গল শেষ হবে না। ঘন গাছপালা যেন দেওয়ালের মতো ঢেকে রয়েছে চারদিক। কোথাও জীবজন্তু এমনকি পাখির ডাকও শোনা যাচ্ছে না। সমস্ত পৃথিবীটা জুড়েই বোধহয় জঙ্গল। মনে হয় আদিম মানুষের পথ পেরিয়ে সৃষ্টির প্রথম পড়ে এসে দাঁড়িয়েছে। দূরের দিকে তাকিয়েছিলাম আমি। নিশি হঠাৎ বলল,
কি একটা ভূতের গল্প আছে বলছিলি না, এই পরিবেশে জমবে ভালো, কি বল?
ভূত নয়, মিথ লোকে বলে, তবে জাপানিরা ভূত নিয়ে অবসেস বলতে পারিস। দুনিয়ায় এমন কোনো জিনিস নেই যেটা নিয়ে একটা জাপানি ভূতের ছবি হয়। পরিত্যক্ত কুয়ো, আয়না, চুল, লিফট, জ্যামেট্রিক শেপ, খবরের কাগজ, এমনকি হালে দেখলাম ওয়েব ক্যাম নিয়েও একটা সিনেমা বানিয়েছে। বাহ,
সে যাই হোক, দেখতে কিন্তু ভয় লাগে,
রিনা বলল।
কোয়ালিটি নিয়ে কথা হবে না, পৃথিবীর হেন দেশ নেই যারা জাপানি ভূতের সিনেমা টোকেনি।
ওটাই দুঃখের রে, আমাদের ইন্ডিয়াতে আজ অব্দি একখানা অরিজিনাল ভয়ের সিনেমা তৈরি হলো না।
সে কথা বাদ দে, তোর ওই মিথটাই বল।
আচ্ছা শোন, আমি আরাম করে বসে একটা সিগারেট ধরালাম, পায়ের জুতোটা আলগা করতে করতে বললাম, 1833 সালে জাপানে দুর্ভিক্ষ হলো, খাবার দাবার প্রায় পাওয়া যায় না, এমনকি খাবার জলটুকুও মারামারি করে জোগাড় করতে হয়। দুর্ভিক্ষে মারা পড়তে লাগলো শয়ে শয়ে মানুষ, কচি বুড়ো কেউ বাদ গেল না। এখানে আশপাশে গ্রামের লোকজন এই সময় একটা ভয়ানক কাজ করলো, বুঝলি, বাড়ির বয়স্ক অথর্ব লোকজনদের রেখে যেতে লাগলো এই আওকি গাহারার জঙ্গলে। তাতে গ্রামের খাবার দাবারের কষ্ট খানিকটা কমলো বটে, কিন্তু রুগ্ন অথর্ব মানুষগুলো এই গভীর বৈশাচিক জঙ্গলে অনাহারে, তৃষ্ণায়, অযত্নে মারা যেত। মরার আগে কারোর মুখও দেখতে পেত না, মৃত্যুর পর তাদের দেহগুলো সৎকার হতো না, পশু পাখিও নেই। দীর্ঘদিন ধরে একটু একটু করে পচত তাদের শরীর। গাছপালার তলায় বসে বা শুয়ে থাকা অনেক কঙ্কাল পাওয়া গেছে। কিছু কিছু কঙ্কাল নাকি এখনো জঙ্গলের ভিতরে আছে। জাপানিজ মিথ অনুযায়ী কোথাও মানুষের নির্মম অসহায় মৃত্যু হলে সেই জায়গাটা জুড়ে একটা কার্স জন্মায় যাকে বলে নরই। এ জঙ্গলটাইও সেই কার্সেরই শিকার, সেটাই হয়তো টেনে আনে মানুষকে দূর দূরান্ত থেকে। আমি আমার দুই সঙ্গীর মুখের দিকে তাকিয়ে দেখলাম তাদের মুখে ভয়ের স্পষ্ট চিহ্ন। এসে বললাম, খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করা যাক নাকি, না হলে অনাহারে তো আমাদেরই কঙ্কাল হতে হবে। নিশি ভাই ছুরিটা দে, প্যাকেটটা কাটতে হবে। নিশি কোমরের খাপে কাঁথা ছুরিটা খুলে আমার দিকে এগিয়ে দিল। সেটা হাতে নিয়ে আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। ছুরির ডগায় হালকা হয়ে যাওয়া এক বিন্দু রক্তের দাগ, সেটা আঙুলে লাগিয়ে আমি বুঝলাম রক্ত বেশিক্ষণ আগের নয়। খানিকক্ষণ বাদে আমরা ক্যাম্পটা ছেড়ে উঠে পড়লাম। জাপানি ভদ্রলোক তো আর ফিরবে বলে মনে হয় না। ঘড়িতে 4টে বাজে, একটু ঘুরে ফিরে ফেরার পথ ধরতে হবে। খানিকটা এগোতে আরও কতগুলো সতর্কবাণী চোখে পড়ল। লাইফ ইজ প্রেশিয়াস, থিঙ্ক অ্যাগেইন। তারপর আবার সারবাঁধা গাছপালা। পথ প্রায় নেই বললেই চলে, কোথাও লাফিয়ে কোথাও ঝুঁকিয়ে পার হতে হচ্ছে। দু একটা গাছে দড়িও ঝুলতে দেখলাম, তার চারপাশে ছেঁড়া জামা কাপড় ছড়িয়ে আছে। বুঝলাম বডি নামিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং।
বেশ কিছুক্ষণ হলো লক্ষ্য করেছি রিনার হাবভাব কেমন পরিবর্তন হয়েছে। জঙ্গলটা যেন কৌতূহলী করে তুলেছে তাকে।
কারো মৃত্যু দৃশ্যের সাক্ষী হওয়াটা বেশ ভাগ্যের ব্যাপার,
নিশি সামনে ঝোপঝাড় সরাতে সরাতে বলল।
এই দড়িগুলো থেকেই কোনো একটা সময় একটা বডি ঝুলছিল হয়তো।
বডি নাও ঝুলতে পারে, অনেক সময় ঝুলন্ত দড়ি দেখে লোকে ভয় পেয়ে আর এগোয় না।
মারনা ক্যান্সেল।
Thus the currents turn awry and lose the name of action. তবে এই ব্যাপারে জঙ্গলের সুখ্যাতি আছে, খুব বেশি লোকজনকে ফেরায়নি। যাদের মনে অর্ধ সংশয় ছিল তাদের দৃঢ় চেতা করে উপরে পাঠিয়েছে।
নিশি, তোর কি সত্যি মনে হয় ব্যাপারটা ভৌতিক?
না, তবে জঙ্গলটা কেমন যেন বিষণ্ন, একটাও পাখির ডাক শোনা যায় না, গাছপালাও যেন প্রাণহীন। মনে হয় দরজা জানলাহীন একটা ঘরে কাউকে আটকে রেখে গেছে।
আমি হঠাৎ একটা হাত বাড়িয়ে নিশিকে থামিয়ে দিলাম। সে আমার দিকে ফিরতে বললাম, তোরা একটা প্রশ্নের উত্তর জানিস?
কি প্রশ্ন?
রিনা জিজ্ঞেস করলো। পৃথিবীতে সব থেকে বেশি আইসোলেটেড আর মিস্টেরিয়াস জায়গা কোথায় আছে?
বারমুডা ট্রায়াঙ্গল,
নিশি বলল। আমি মাথা নাড়ালাম।
লকনেস, যেখানে এখনো আলো পৌঁছায়নি।
কিপ ট্রাইং, কিপ ট্রাইং।
ইজিপ্ট, আন্টার্কটিকা,
ধুর একটাও হয়নি। এখন এগো, পরে বলছি।
নিশি সবে সামনে ঘুরতে যাচ্ছে এমন সময় আমাদের প্রায় চমকে দিয়ে আমাদের ঠিক ডান দিক থেকে খুব ক্ষীণ একটা চিৎকার ভেসে এলো, যেন সামনেই কাউকে গলা টিপে খুন করা হচ্ছে। শান্ত নিস্তব্ধতার মধ্যে তীক্ষ্ণ আকস্মিক চিৎকারটা হঠাৎ বাজ পড়ার মতো শোনালো। আমরা প্রায় আটকে উঠে চিৎকার করে সরে এলাম সেদিক থেকে। আওয়াজটা কিন্তু একবার হয়েই থেমে গেছে। আমি আমার দুই সঙ্গীর থমথমে মুখের দিকে তাকালাম। আওয়াজটা যে কিসের থেকে হতে পারে তা আমরা তিনজনেই জানি। হয়তো আরেকটু এগোলেই গাছের ডাল থেকে ঝুলন্ত একটা দেহ দেখতে পাবো। তাড়াতাড়ি গেলে এখনো বাঁচানো যেতে পারে তাকে। আমরা তিনজনেই দ্রুত পা চালালাম। এ জঙ্গলের ভিতরে দৌড়ানো অসম্ভব। তাড়াতাড়ি হাঁটতে গিয়ে আমার পা মুচকে গেল, আমি দাঁড়ালাম না। গাছপালার স্তর ভেদ করে এগোতে লাগলাম। আমার সামনে নিশি আর রিনা উৎভ্রান্তের মতো পা চালাচ্ছে। বেশ খানিকটা এগিয়েও কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়ল না, আওয়াজটাও এর মধ্যে শুনতে পাইনি। ব্যাপারটা আমার অদ্ভুত লাগলো। যে মানুষ গলায় দড়ি দিচ্ছে সে মাত্র একবার চিৎকার করতে যাবে কেন? রিনা চারপাশটা একবার ভালো করে দেখতে দেখতে বলল,
আওয়াজটা ঠিক শুনেছিলাম তো রে।
তোরা কি পাগল হয়েছিস? আমি প্রায় চিৎকার করে উঠলাম। আমি পরিষ্কার শুনেছি।
হাওয়ার শব্দ হতে পারে, রিফ্লেক্ট হয়ে ওরকম শোনায়।
ওরা ব্যাপারটাকে সেরকম গুরুত্ব দিচ্ছে না, যেন ফাঁকা জায়গা ছেড়ে এই গভীর বনের ভিতর আসা গেছে, সেটাই বড় কথা। ইতিমধ্যে বেশ খানিকটা এগিয়ে এসেছি আমরা, রাস্তা খেয়াল করা হয়নি। আগের টেন্টের কাছে ফিরতে গেলে জিপিএস ছাড়া উপায় নেই। আমি নিশির দিকে হাত বাড়িয়ে বললাম,
অনেক হয়েছে, এবার জিপিএসটা দে।
নিশি ব্যাগের ভিতর হাত ঢুকিয়ে কি যেন খুঁজে বলল,
হেমা সেটা তো আমার কাছে নেই, তোর কাছেই তো ছিল।
কথাটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। পাগলের মতো চিৎকার করে বললাম, শালা ন্যাকামি মারছিস, তুই রেখেছিলি ব্যাগে, এখন কি হবে? ওটা না হলে ফিরবো কি করে?
কেন, পিছন থেকে হাঁটলে ফেরা যাবে না?
এটা কি বাড়ির বাগানে হাঁটছিস যে পিছনে হাঁটলেই পৌঁছে যাবি? কোনটা কোন দিক বুঝবি কি করে?
চেষ্টা তো করেই দেখা যায়, এই জায়গাটাও কিন্তু খারাপ নয়।
আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম।
পাগল, ওরা দুজন পাগল হয়ে গেছে। ওরা নিজেরাও বুঝতে পারছে না কত বড় সর্বনাশ হয়ে গেছে আমাদের। এখানে রাস্তা না চিনে এক পায়ে গেলেও বিপজ্জনক। রাস্তা তো হারিয়েছি, এবার দিকও হারিয়ে ফেলবো। রিনা ক্যামেরা নিয়ে চারদিকে ছবি তুলছে, দেখেই আমার গাটা চলে উঠলো। তোদের মরার ইচ্ছা হয়েছে আমাকে আগে বললেই পারতিস, দড়ির ব্যবস্থা করে দিতাম।
ওমা, দড়ি কি হবে রে, চারপাশে এত লতানে গাছ, শক্ত দেখে দুটো জোগাড় করে নিলেই হলো।
আমার এবার কেমন যেন খটকা লাগলো। সব কি বলছে না, এই গভীর জঙ্গলে পথ হারিয়ে কি পাগল হয়ে গেছে সবাই? আমার মাথাটাও কেমন যেন করছে। বিকট পাহাড়ের মতো লম্বা গাছপালা ধীরে ধীরে এগিয়ে এসে যেন ইসে মেরে ফেলতে চাইছে আমাদের। কিন্তু ওদের কেন ভ্রুক্ষেপ নেই কেন? নিশি ছুরি দিয়ে একটা গাছের লতা কাটার চেষ্টা করছে, আর রিনা ক্যামেরাটা মাটির দিকে তাক করে এসে ছবি তুলছে। আমি আর কিছু না বলে তার পাশে গিয়ে বসলাম।
তোদের কি শরীর খারাপ লাগছে? আমার কাছে জল আছে কিন্তু, খাবি? রিনা মাথা নেড়ে না বলল। নিশি হঠাৎ গাছের একটা ডালের খানিকটা কেটে নিয়ে বলল,
হ্যাঁ রে, এসব ফলে বৃষ্টিস থাকে নাকি?
তা আমি কি জানি, তোকে খেতে কে বলেছে?
খেয়ে দেখি কি বল।
খা।
আমার আর কাউকে বাধা দিতে ইচ্ছা করলো না। ওরা যে কি করছে ওরা নিজেরাও জানে না। হঠাৎ আমার চোখে পড়ল খানিকটা দূরে একটা গাছের ডালে আগের মতোই ফিতে বাঁধা আছে, তবে রংটা বেগুনি নয়, নীল। আমি উঠে ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেলাম। সেটা ধরে এগোলে কিছু তো অন্তত পাওয়া যাবে। ফিতেটার কাছে এসে দেখলাম সেটা বেশ পুরনো, কাপড়টা তুলোর মতো আলগা হয়ে আছে। সেটা ধরে আমি এগোতে লাগলাম। খানিকটা এগোতে মনে হলো কোথা থেকে যেন ঠান্ডা হাওয়া আসছে, গাছের পাতাগুলো যেন অল্প অল্প নড়ে উঠছে। দুটো গাছের মাঝখান দিয়ে ঢুকে ফিতেটা শেষ হয়ে গেছে। সেখান দিয়ে ঢুকে আমি থমকে দাঁড়ালাম। খানিকটা ফাঁকা জায়গা, সেখানে দিব্যি একটা ক্যাম্প করা যায়। আমি নিচু হয়ে মাটির উপর বসে পড়লাম। না, চারপাশে কেউ নেই। বেশ কিছুকাল আগে হয়তো কেউ এখানে এসে সুইসাইড করেছিল, কিন্তু কোন গাছটায় আমার ঠিক চোখে পড়ল না। আমার হঠাৎ সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। ওই দুটো গাছের ফাঁক দিয়ে জায়গাটা দেখে কিছু মনে পড়ছে আমার। সবটা খুব অস্পষ্ট, চারপাশটা কি পাল্টে যাচ্ছে? এই গাছগুলো একটু একটু করে লম্বা আর ঘন হয়ে যাচ্ছে। আমি এক ঝটকায় পিছনে সরে এলাম। খুনি, এই সমস্ত জঙ্গলটাই একটা আস্ত খুনি, কিন্তু আমাকে ধরা দিলে চলবে না। এই খুনে আও কি গাহার কাছে ধরা দিলে চলবে না, আমাকে পালাতে হবে। নিশি, নিশি আর রিনা, নিশি আর রিনা, মরুকে যে করেই হোক খুঁজে বের করতে হবে জিপিএসটা। আমি পিছন ফিরে দৌড়াতে লাগলাম। মাটির নিচের গর্তে বিশ্রীভাবে ছড়ে গেল ভাটা। মুখে এগিয়ে আসা গাছপালার ডালে ঝাপটা লাগছে, তাও আমি গতি কমালাম না। আমাকে বাঁচতে হবে, পালাতে হবে এই আদিম মহাজাগতিক অরণ্যের মৃত্যুকার আজ থেকে। পালাতে হবে, পালাতে। হ্যাঁ, আর একটু এগোতেই আমি দাঁড়িয়ে পড়লাম। না, আর পালানোর দরকার নেই, অনেক পালিয়ে বেরিয়েছি আমি। আমি তো এখানে পালাতে আসিনি। হ্যাঁ, গাছের গুড়িতে হেলান দিয়ে বসে পড়লাম। আমার ঠিক সামনেই গাছের ডাল থেকে ঝুলছে আমার দুই সঙ্গীর মৃতদেহ। না না, মৃতদেহ নয়, রক্ত মাংসহীন অস্থিসার, কঙ্কাল। ঠিক 2 বছর ধরে ঠিক ওইখানটায় ওইভাবে ঝুলে আসছে নিশি আর রিনার ক্ষয়িত গলিত শরীর, এখন শুধু কঙ্কাল। 2 বছর আগের সব কথা আমার পরিষ্কার মনে পড়ছে। তিনজনেই এসেছিলাম আমরা, তারপর কি হয়েছিল জানি না, আমি দল থেকে আলাদা হয়ে গেছিলাম, ওদের আর খুঁজে পাইনি। জিপিএসটা ছিল আমার কাছে। পাগলের মতো সমস্ত জঙ্গল ছুটে বেরিয়ে চিৎকার করে ক্লান্ত হয়ে বসে পড়েছিলাম একটা গাছের তলায়। ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম। তার মধ্যে হয়তো ওরা দুজন হারিয়ে গেছে আরো গভীর জঙ্গলের ভিতর। বেরোনোর রাস্তা তো ওদের জানা ছিল না, এই জঙ্গল বেরোনোর পথ দেখায় না। ভয়, অনাহার, নিঃসঙ্গতায় ততক্ষণ পিছে মারতে থাকে যতক্ষণ না মানুষ গলায় তুলে নেয় দড়ি। আমি ঝুলন্ত কঙ্কাল দুটোর দিকে তাকিয়ে হাসলাম। খানিকটা দূরে পড়ে আছে ধুলোয় ঢেকে যাওয়া ক্যামেরাটা, দু বছর আগে, সেটা হাত বাড়িয়ে আমি তুলে নিলাম। আমার ব্যাগে নতুন ব্যাটারি ছিল, লাগিয়ে দিতেই তাতে পুরনো ছবি ফুটে উঠল। আমার দুই বন্ধুর ভগ্নপ্রায় অসুস্থ শরীর, হাড়গুলো ঠেলে বেরিয়ে এসছে, উন্মাদের মতো গাছের ছাল বাকল ছাড়িয়ে খাচ্ছে তারা। ছবিগুলো কি আমার জন্যই তুলেছিল? কে তুলেছিল? ঝুলন্ত শরীরের ছবি, গলিত বিকৃত শরীর, সব ইতিহাস যেন কেউ বন্দী করে রেখেছে আমার জন্য। ক্যামেরাটা রেখে আমি উঠে দাঁড়ালাম। ওদের মুখ দুটো খুব মনে পড়ছে এখন, আর সেগুলো রক্ত মাংসের নয়, হাড়ের। হাওয়ায় ধীরে ধীরে তুলে স্কেলিটন গুলো যেন জঙ্গলের চারপাশে নজর রাখছে। তাদের ঠিক সামনেই গাছে হেলান দিয়ে বসে আছি আমি। সৎসুজিন সা, পকেট থেকে ছুরি বের করে আমি উঠে দাঁড়ালাম। কাছেই একটা গিট বাঁধা দড়ি পড়ে আছে, আমার কাজের জন্য আদর্শ। সমস্ত আওকি কাহারা ফরেস্ট যেন উন্মুখ হয়ে কিসের প্রতীক্ষায় তাকিয়ে আছে আমার দিকে। আমি ফাঁসটাকে গাছের ডালের সাথে ভালো করে বাঁধলাম। ফাঁসের ভিতর থেকে নিশি আর রিনার ঝুলন্ত কঙ্কাল দুটো দেখা যাচ্ছে। জঙ্গলের প্রতিটা গাছ যেন কিসের এক অদ্ভুত উত্তেজনায় মেতে উঠেছে। হাওয়া নেই, অথচ মাথা দোলাচ্ছে গাছগুলো। আমি ফাঁসটা গলায় পড়ে পা দুটো মাটি থেকে তুলে নিলাম। আমার চোখের সামনে অন্তহীন সবুজ ছড়িয়ে অন্ধকার। আকাশিয়া গাছের উঁচু ডালে তিনটে দেহ স্থির হয়ে ছুটতে লাগলো।